This track was downloaded from FusionBD.com. যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল আর সাথে আছে আমি আরজে শারমিন এবং প্রতিবারের মতন এবারও আমাদের প্রথম গল্প রয়েছে যেটা পড়ে শোনাবে সেতু তার নাম হচ্ছে ডনের ভূত লিখেছেন সৈয়দ মোস্তফা সিরাজ কিন্তু সেই গল্প যাবার আগে জানিয়ে দেবো কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ কারণ 23 টাকার রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টক টাইম এয়ারটেলে 80 SMS আর 23 MB ইন্টারনেট এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টক টাইম এয়ারটেলে 160 SMS আর 16 MB ইন্টারনেট ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন *778*2525# হ্যাশে তাহলে শুরু করছি আজকে আমাদের প্রথম গল্প আবারও নামটা বলে দিচ্ছি ডনের ভূত লিখেছেন সৈয়দ মোস্তফা সিরাজ এবং পড়ে শোনাচ্ছে সেতু আপনি আছেন এয়ারটেল প্রেজেন্ট কুয়াশায় আজি শারমিনের সঙ্গে গল্পটির প্রথম পর্ব এখন শুনব তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে চলে যাবো পরের পর্বে তারপর আবার ফিরে আসছি সঙ্গেই থাকবে
সেদিন সকালে চোখ বুঝে একটা রোমাঞ্চকর গল্পের প্লট ভাবছি এবং টেবিলে কাগজ কলমও তৈরি হঠাৎ পিঠে চিমটি কাটলো কেউ উ বলে আর্তনাদ করে পেছনে ঘুরে দেখি ডন দাঁড়িয়ে আছে মুখে ধূর্ত এবং ক্রূর হাসির ছাপ খাপ্পা হয়ে বললুম হতভাগা ছেলে দিলি তো মুডটা একেবারে নষ্ট করে ডন আমার ভাগ্যে মহা ধরিবাজ বিচ্ছু ছেলে তার মাথায় একটা কিছু খেয়াল চাপলেই হলো তাই নিয়ে উঠে পড়ে লাগবে তা লাগুক আপত্তি নেই কিন্তু প্রতিটি খেয়ালের সঙ্গে আমাকে যে জড়াবে এটাই হলো সমস্যা ওই রকম নিঃশব্দ হাসিটি চেপে সে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে বললুম বুঝেছি টাকা চাই কিন্তু এবার কি কিনবি তুই রামুর গাধা নাকি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ডন ফ্রিক করে হেসে অমায়িক ভদ্রলোক হলো বলল না মামা ভূত কিনব অবাক হয়ে বললুম ভূত কিনবি কোথায় পাবি ভূত কে বেচবে তোর কাছে ভূত ডন কাছে ঘেসে এলো টেবিলের কলমটা খপ করে তুলে নিয়ে বলল মোটে 3 টাকা দাম মামা যদি এক্ষুনি 3টে টাকা না দাও কি হবে বুঝতে পারছো বিপদ ঘনিয়েছে দেখে ঝটপট বললুম বুঝেছি বুঝেছি লক্ষ্মী ছেলের মতো আগে আমার কথার জবাব দে ঠিক ঠিক জবাব হলে 3টে টাকাই পাবি শিগগিরই বলো মামা দেরি হলে গোগো ভূতটা কিনে ফেলবে ভূত কার কাছে কিনবি মোনাদার কাছে মোনাদা মানে সেই মোনা বুঝলুক মোনা ভূত পেলো কোথায় ঝিলের ধারে বাঁশের জঙ্গলে ফাঁক পেতে ধরেছে তুই দেখে এলি হম শিশির ভেতর ভরে রেখেছে মোনাদা বলল
শিশির দাম হচ্ছে 50 আনা বুঝছিস আর ভূতটার দাম 2.50 টাকা ইজ ইকুয়াল টু 3 টাকা
হাসতে হাসতে বললাম,
বাহ, একদিনে অঙ্কে তোর মাথা খুলেছে দেখছি। হ্যাঁ, তা ভূতটা দেখতে কেমন?
জন চটে গেল।
ভূত কি চোখে দেখা যায়? কই, শিগগির টাকা দাও।
বলে সে কলমটা টেবিলে ঠোকার ভঙ্গি করল। কলমটা দামি, তাই বেগতিক দেখে 300 টাকা দিল। টাকা পেয়ে কলমটা রেখে জন গুলতির বেগে উধাও হয়ে গেল। গল্পের মুডটা চটে গেল। মনে মনে মোনার মুন্ডুপাত করতে থাকল। মোনা থেকে ঝিলের ধারে পুরনো শিব মন্দিরের কাছে। মোনার মাথাটা জটা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে গেরু একফালি কাপড়, কপালে লাল তিলক আঁকা। সে নাকি তন্ত্র সাধনা করে। কারো কিছু চুরি গেলে মোনা নাকি মন্ত্রের জোরে জোর ধরিয়ে দেয়। অসুখ বিসুখেরও চিকিৎসা করে। তবে কথাটা হলো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু হুদুল। কাজেই যারা ওকে বিশ্বাস করে তারা বলে মোনা ওঝা, আর যারা করে না তারা বলে মোনা বুঝুক। তবে লোকটাকে যত ভয়ঙ্করই দেখাক, ওপর পাটির দুটো দাঁত নেই বলে যখনই হাসে তাকে ভালো মানুষ মনে হয়। কিন্তু মোনা বুজরুক ডনকে ঠকাবে, এবং ডন একটা ছোট ছেলে, এতেই মোনার উপর খাপ্পা হয়েছিল। বড়রা বোকামি করে ঠকে, ছোটদের সরলতার সুযোগ নিয়ে ঠকানো ভারী অন্যায়। ভাবলুম মোনাকে গিয়ে খুব বকে দিয়ে আসে, কিন্তু ডন তক্ষণি ফিরে এলো, তার হাতে একটা ছোট্ট শিশি। শিশিটা দেখিয়ে এসে খুশি খুশি মুখে বলল, গো গো টাকা নিয়ে গেছিল মামা। মোনা দেওয়াকে দিল না, বলল আগে আমি কিনবো বলেছিলুম, তাই আমাকে এসে বেঁচবে। সে টেবিলে শিশিটা রাখল। শিশিটার ভেতরে কিছুই নেই। বললাম, হ্যাঁ রে, হ্যাঁ রে, এর ভেতরে যে ভূত আছে কি করে বুঝলি তুই? জন বলল, আছে মামা। মোনাদা বলল, সন্ধ্যা হলেই নাকি দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তা এই যে তুই ভূত পুষবি, ভূতকে কিছু খেতে দিতে হবে না? হবে বই কি, ভূতেরা দুধ আর মাছ খায়, তাই খাওয়াবো। কিন্তু খাওয়াতে গেলে যদি ভূতটা পালিয়ে যায় তখন কি করবি? মোনাদা বলল, আবার ফাঁক পেতে ধরে দেবে। জন চাপা গলায় বলল, আমি একটু দুধ নিয়ে আসি মামা, তুমি যেন ছিপি খুলল না। জন দুধ আনতে গেল। আমি সেই সুযোগে শিশির ছিপি খুলে ব্যাপারটা পরীক্ষা করার লোভ সংবরণ করতে পারলাম না। ছিপিটা খুলতেই বোটকা গন্ধ টের পেলাম। তারপর দেখি জানালা গলিয়ে একটা কালো বিড়াল লাফ দিয়ে উধাও হয়ে গেল। ব্যাপারটা এমন আকস্মিক যে চমকে উঠেছিল। কালো বিড়াল তো এ ঘরে দেখিনি, বাড়িতেও কোনো কালো বিড়াল নেই। ওটা এলো ঘর থেকে। কখন ঢুকলো ঘরে? ছিপি খোলার পরই বা জানালা দিয়ে গলিয়ে পালালো কেন? হতভম্ব হয়ে গিয়েছিলাম একেবারে। সেই সময় জনের আবির্ভাব ঘটল, তার হাতে দুধের বাটি। সে দেখল যে আমি ছিপি খুলে দিয়েছি, অমনি চিকুট ছাড়ল, মামা মামা ছিপি খুললে কেন? তারপরই তার চোখ গেল জানালার ওধারে পাথিরের দিকে। পাঁচিলে কালো বিড়ালটা বসে কেমন জল জলে চোখে এদিকে তাকিয়ে আছে। জন দুধের বাটি রেখে আমার হাত থেকে ছিপি আর শিশি ছিনিয়ে নিয়ে বেরুল। পাঁচিলের কাছে যেতেই বিড়ালটা লাফ দিয়ে ওধারে নামল। ডনকেও বেরিয়ে যেতে দেখলাম। এবার জানি কি কি ঘটবে। আমার কাগজ ছিঁড়ে গুচি গুচি হবে, কলমটা গুঁড়ো হয়ে যাবে, আমিও প্রচুর চিমটি খাব। জনের নখ যা ধারালো। কাগজ কলম সামনে রেখে আমিও পালানো ভূতটা ধরার ছল করে বেরিয়ে গেলুম। রাস্তায় দাঁড়িয়ে ডন এদিক ওদিকে তাকাচ্ছে। সে কিছু বলার আগেই বললুম, চল আবার মোনা বুজুকের কাছে যাই, সে ফাঁক পেতে পালিয়ে যাওয়া ভূতটাকে ধরুক, টাকা যা লাগবে দেব। ডন কাদো কাদো মুখে এগুলো। খেলার মাঠ পেরিয়ে ঝিল, ঝিলের ধারে শিব মন্দিরের ওখানে ঘন জঙ্গল। সেখানে পৌঁছে ডাকল,
মোনা আছো নাকি? ও মোনা!
সারা এলো জঙ্গলের দিক থেকে,
কে ডাকো গো?
মোনার গলা স্বর কেমন অদ্ভুত রে। বললুম,
শীঘ্রই একবার এদিকে এসো তো,
একটা কেলেঙ্কারি হয়ে গেছে। জঙ্গলের ভেতর থেকে মোনার জবাব এলো,
আমিও এক কেলেঙ্কারিতে পড়েছি, জায়গা ছেড়ে নড়ি কি করে বলতো?
অগত্যা মন্দিরের পেছনে গিয়ে জঙ্গলে ঢুকলাম। বললুম, তুমি আছোটা কোথায়?
এসে শ্যাওড়া গাছের ভেতরে।
শ্যাওড়া গাছটা দেখা যাচ্ছিল। সামনে গিয়ে দেখলুম মোনা গা ঢাকা দিয়ে বসে আছে ডালপালার ভেতর। আমাদের দেখে সে ফিক করে হাসলো। ওপর পাটির দুটো দাঁত নেই, তার হাসিটা বেশ অমায়িক দেখালো। বললুম, ওখানে বসে তুমি কি করছো মোনা? মোনা বলল,
ফাঁদে একটা পেতনি পড়েছে, শিশুতে ঢোকাতে পারছি না।
বনেই সে প্রায় চেঁচিয়ে উঠল,
ওই যা পালিয়ে গেল বুঝছো।
সে শেওড়া গাছ থেকে নেমে এলো, হাতে একই সাইজের একটা শিশি। হাসি চেপে বললুম, তোমার ফাঁদ থেকে পেতনি পালিয়ে গেল আর ডনের শিশি থেকে ভূত পালিয়ে গেছে, শিগগির একটা ব্যবস্থা করো ভাই। মোনা বলে উঠল,
সর্বনাশ সর্বনাশ করছো, খোকাবাবুকে তখন পই পই করে বলছিলুম সাবধান।
জন কাঁদো কাঁদো মুখে বলল,
মামা শিশির ছিপি খুলেছিল।
মোনা বললেন, সরবাবু কাঁথা ঠিক করেননি, খোকাবাবুকে যে ভূতটা বেঁধেছিলুম সে খুব ঘরেল, সেকে জানেন পাঁচু, সেই পাঁচু চোর।
পাঁচু নামে একটা চোর ছিল আমার ছেলেবেলায়, বাঁকা সিধের চোর। কত বাঘা বাঘা দারোগা বাবুকে সে নাকাল করে ছাড়ত। বুড়ো হয়ে সে মারা পড়েছিল অসুখ বিসুখে। যাই হোক, ডনের সামনে মোনার সঙ্গে ভূত নিয়ে তর্ক করা ঠিক নয়। বললুম, যাই হোক পাঁচুকে আবার ফাঁদ পেতে ধরে দাও। ডন বলল, মোনাদা পাঁচু কালো বিড়াল সেজে পালিয়ে গেছে।
কালো বিড়াল?
মোনা ভুরু কুচকে বলল,
তাহলে তো বড় কেলেঙ্কারি, ঠিক আছে দেখছি, ইঁদুর ধরে ফাঁদে আটকাতে হবে ওকে। এখন ইঁদুর কোথায় পায়? কই কই খোকাবাবু, শিশিটা দাও।
শিশিটা নিয়ে সে জঙ্গলের ভেতর চলে গেল। গেল তো গেলই, আমরা ছায় দাঁড়িয়ে আছি। একসময় হঠাৎ ম্যাও শব্দ শুনে দেখি ঝোপের ভেতর থেকে সেই কালো বিড়ালটা মুখ বের করছে। দেখা মাত্র ডন তাকে তাড়া করে গেল, তারপর আর তাকেও দেখতে পেলুম না। কিছুক্ষণ তাকে ডাকাডাকি করে মন্দিরের পেছনে বটতলায় গিয়ে বসে পড়লুম। সেই সময় দেখলুম একটু দূরে বাঁশবনের ভেতর গুড়ি মেরে মোনা বাঘের মতো চুপি চুপি কতকটা চার পায়ে হাঁটছে। তারপর সে লাফ দিয়ে কিছু যেন ধরল, তারপর চেঁচিয়ে বলল,
এবার এবার বাসাধন যাবে কোথায় তুমি? খোকাবাবু ছোটবাবু চলে আসুন।
ছাড়া দিয়ে বললুম, এই যে এখানে আছি। মোনা আমাকে দেখতে পেয়ে অদ্ভুত শব্দ করে হাসতে লাগলো। সিপি আটা শিশটা দিয়ে আমাকে বলল,
এবার কিন্তু সাবধান, তার খোকাবাবু কোথায় গেল?
বললুম, কালো বিড়াল তো দেখতে পেয়ে ছুটে গেছে, তুমি খুঁজে দেখো তো ওকে। মোনা বলল,
সর্বনাশ আপনি খোকাবাবুকে যেতে দেবেন? পেপলিটার পাল্লায় পড়লে বিপদ হবে জি।
সে হন্তদন্ত হয়ে জঙ্গলে গিয়ে ঢুকল। একটু পরে ডনকে নিয়ে সে ফিরে এলো, বলল,
আর একটু হয়েই পেতনি খোকাবাবুকে ধরবেন তো, পেতনি তো স্বভাব জানেন তো আপনি, ছেলেগুলো দেখলেই কুড়মুড় করে মুন্ডু চিবিয়ে খায়। আপনারা শীঘ্রই চলে যান, আর একটা কথা, পাঁচুকে তেরাত্তি উপোস করিয়ে রাখবেন।
ডন এসেই আমার হাত থেকে শিশিটা ছিনিয়ে নিল। ব্যাপারটা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু তা হলো না। রাত্রিরে ডন আমার কাছে শোয়ে, কিন্তু শিশিটা বালিশে রেখে সে ঘুমোচ্ছিল। আমি ঘুমাতে পারছিলাম না, সেই বেড়ালটার কথা ভাবছিলাম, আরো ভাবছিলাম পাঁচু চোরের কথা। পাঁচুকে একটু একটু মনে পড়ে, লম্বা শিরিঙ্গে চেহারা লোক ছিল, মাথায় চুল খুঁটিয়ে ছাটা, কেউ যাতে চুল ধরে তাকে বেকায়দায় না ফেলে এই জন্য এরকম চুল ছাড়ত। শুনেছি দুধে দারোগা বঙ্কু বিহারী ধারা তাকে কিছুটা সাহায্য করেছিলেন, কিন্তু কথাটা হলো পাঁচু মোড়ে কালো বিড়াল সেজে বেড়ায় কেন? ওই যে কথায় বলে স্বভাব যায় না মলে, মরার পরও পাঁচু বিড়াল সেজে দুধ মাছ মাংস চুরি করে বেড়াচ্ছে না তো? তবে তার আগে দেখা দরকার সত্যি ডনের শিশি থেকে কালো বিড়াল বেরোয় কিনা। রাত্রিটা ছিল জ্যোৎস্নার, জানালার বাইরে ঝকঝকে জ্যোৎস্না। চুপি চুপি বালিশের পাশ থেকে শিশিটা নিয়ে ছিপি খুলে দিলাম, অমনি দেখলুম ফের একটা কালো বিড়াল জানালা গলিয়ে পালিয়ে গেল। এবার আমার শরীর শিউরে উঠল, তক্ষণে ছিপি এটে শিশিটা যথাস্থানে রেখে জানালে উঁকি দিলাম। বিড়ালটা পাঁচিলে বসে নীল জল জলের চোখে আমার দিকে তাকিয়ে আছে। তক্ষুনি জানালা থেকে সরে এসে শুয়ে পড়লাম। না সত্যি তাহলে ভূত আছে। সকালে উঠে শুনি রান্নাঘরে চোর ঢুকেছিল। সকালে চায়ের দুধ রাখা ছিল, এক ফোঁটা নেই, নটার আগে গয়লা দুধ দিতে আসে না। জামাইবাবু জনের বাবা খুব বকাবকি করলেন দিদিকে। দিদি নাকি রান্নাঘরের দরজা জানালা আটকাতে ভুলে গিয়েছিল। শুধু দুধ নয়, ফ্রিজ থেকে মাছ মাংস সব নিপাত্তা হয়ে গেছে। ডন ছোট ছেলে, সে নিয়ে মাথা ঘামালো না, কারণ শিশির ভেতর বন্দি পাঁচুকে তেরাত্তির উপোসে রাখতে হবে, কাজেই সে ছিপি খোলেনি। সে তো জানে না আমি ছিপি খুলে এই কেলেঙ্কারি বাঁধিয়েছি। ডন ভেবেছে পাঁচু শিশির ভেতর রয়ে গেছে। চুপি চুপি মোনার ডেরায় চলে এলাম। মোনা আজ তার ডেরায় বসে চোখ বুঝে জপতাপ করছিল। ডেরা মানে মন্দিরের লাগোয়া একটা পুরনো জরাজীর্ণ একতলা ঘর। জপ শেষ হলে সে চোখ খুলে আমাকে দেখে বলল,
পাঁচু পালিয়ে তো ছোড়বাবু?
হ্যাঁ পালিয়েছে, আসলে আমারই বোকাম মোনা, ডন এখন জানে না আমি ফের চিঠি বলেছিলাম, বলে যা ঘটেছে তার মোটামুটি একটা বিবরণ দিলাম। মোনা গুম হয়ে গেল। একটু বার বলল,
ঠিক আছে তিনটে টাকা চাউন ছোট বাবু, আমি পেতনির আগে শিশিটা বলেছি, আপনি বরং এই শিশিটা আপনার ভাগ্নে বাবাজির শিশুর সঙ্গে পাল্টে ফেলুন, খালি শিশিটা আমাকে ফেরত দিন। আর হ্যাঁ, পেতনি কিন্তু দুধ মাছ মাংস এগুলো খায় না, একটু শুকনো গোবর আর ওই হাড়গোড় এর খাদ্য, বুঝছেন?
তিনটে টাকা খরচা গেল, কি আর করা যাবে। বাড়ি ফিরে এসে এক সুযোগে ডনের শিশিটা নিয়ে এই শিশিটা রেখে দিলাম ডনের পড়ার টেবিলে। ডন তখন স্কুলে। মোনাকে খালি শিশিটা ফেরত দিয়ে এলুম। মোনা আমাকে সাবধান করে দিল। সে রাত্রিরে আবার আমার মনে হল সত্যি এই শিশির ভেতর পত্নী আছে কিনা পরীক্ষা করা দরকার। ডন যথারীতি বালিশের পাশে শিশি রেখে ঘুমোচ্ছিল। শিশিটা চুপি চুপি তুলে নিয়ে জানালার গ্রিলের ফাঁকে রেখে ছিপি খুলে দিলুম। তারপর যা দেখলুম ভয়ে বুকটা ধরাস করে উঠল। জ্যোৎস্নায় একটা সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে আছে। সাহস করে টর্চ বের করলাম। টর্চ জ্বলতেই মূর্তিটা আর দেখতে পেলাম না। চুপি চুপি দরজা খুলে বেরিয়ে গিয়ে দেখি সাদা মূর্তিটা বাগানের একটা আম গাছে উঠে গেল। একটু পরে আম গাছের ডগায় তাকে দেখা গেল। সেখান থেকে উঁচু একটা বাজ পড়া ন্যাড়া তাল গাছের মাথায় গিয়ে বসল। তারপর প্যাঁচার ডাক শুনলাম। টর্চের আলো ফেললাম কিন্তু কিছু দেখতে পেলাম না। আমার চোখের ভুল নয়, টর্চ নেভালে সাদা কাপড় পরা পেছনে দিব্যি দেখতে পাচ্ছে কিন্তু আলো জ্বালিয়ে পাচ্ছি না। ব্যাপারটা ভালোভাবে পরীক্ষা করা দরকার। বাজ পড়া তাল গাছের দিকে গিয়ে ফের টর্চ জ্বালালাম কিন্তু জ্বলল না। সুইচ বিগড়ে গেল নাকি? টর্চ নাড়া দিয়ে এবং ব্যাটারি বের করে আবার ঢুকিয়ে অনেক চেষ্টা করলাম, টর্চ আর জ্বলল না। পেটিটা বসে ঠ্যাং দোলাচ্ছে। একটু পরে শুনি গুনগুন করে মেয়েলি গলায় গান গাইছে সে। এবার আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না, চুপি চুপি ঘরের দিকে পা বাড়ালাম। তারপর এক কাণ্ড ঘটল। ভীষণ ঠান্ডা কি একটা জিনিস আমার মাথার পেছনে চাটি মারল। মাথা যেন বরফ হয়ে গেল আমার। তারপর ঘরের দিকে যতই ঘুরছি বারবার তত চাটি খাচ্ছে। তুলতে তুলতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। শুতে যাচ্ছি হঠাৎ মনে হলো মাথার পেছন দিকে কি একটা আটকে আছে। আটকে উঠে হাত দিয়ে সেটা ছাড়িয়ে নিলাম। পেতনির হাত ভেবে সেটা মুঠোয় ধরে ঘরের আলো জ্বেলে দিল। কি কাণ্ড, একটা চামচিকা। চামচিকাটা জানালার বাইরে ছুঁড়ে ফেললাম কিন্তু এটা না হয় চামচিকে, সাদা কাপড় পরা মূর্তি যত পেতনি। নাকি পেতনি চামচিকাটাকে হুকুম দিয়েছে আমার মাথায় চাটি মারতে, কে জানে বাবা। আর বুঝি আর ঝুঁকি নিয়ে কাজ নেই, ডন খালি শিশিতে পাঁচুর ভূত আছে ভেবে কিছুদিন শান্তি থাকবে, খামখেয়ালি ছিল, তারপরে সব ভুলে যাবে। কাজেই আর এই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, যা ভেবেছিলাম হলো তাই। পরদিন বিকেলে ডন এসে আমার পিঠে চিমটি কাটল। বললাম, আবার কি চাই? ডন গম্ভীর মুখে বলল, পাঁচুর ভূতটা আর গোগোকে বেঁচে দিলাম। ভালো করেছিস মামা, দুটো টাকা দাও, আবার কি কিনবি রে? ডন ফিক করে হেসে বলল, ঘুড়ি প্লাস লাটাই প্লাস সুতো, তোমার দুই প্লাস গোগোর তিন, ইজ ইকুয়াল টু পাঁচ। দুটো টাকা দিলাম। বললাম, হ্যাঁ ঘুড়ি কেন, সেটা ভালো, কিন্তু আর যেন ভূত কিনতে যেও না। ডন কুলটির বেগে উধাও হয়ে গেল।
চলছি এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, এবিসি রেডিও এফএম 89.2 তে সাথে আছি শারমিন। আর এতক্ষণ শুনলাম ডনের ভূত, সৈয়দ মুস্তফা সিরাজের লেখা, যেটা পড়ে শোনালো সেতু। আর এরপরে চলে যাচ্ছি আমাদের মূল কাহিনীতে, অর্থাৎ এয়ারটেল প্রেজেন্স কুয়াশার মূল কাহিনী। এখন নাম জানাচ্ছে, নাম জানাবো সবার শেষে। আজকের কাহিনী রচনা করেছেন সুদীপ দে। তো চলুন গল্পের প্রথম পর্ব এখন শুনবো, তারপরে ফিরে এসে বাকিটা শুনবো। যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, এবং প্রথম পর্ব শুনতে যাবার আগে জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টক টাইম এয়ারটেলে, 80 SMS আর 23 MB ইন্টারনেট এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টক টাইম এয়ারটেল 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *778*2525# হ্যাশে। এখন শুনছি আজকের কাহিনীর প্রথম পর্ব, তারপরে আবারও ফিরে এসে বাকিটা শুনবো। সঙ্গেই থাকবেন আর আপনি আছেন এত তেজস কুয়াশায় আজ শামিনের সঙ্গে। পুরানো ঢাকার ফরাশগঞ্জ পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী। নদীর মুহুর্মুহ বাতাস অনেকটা শীতল করে দেয় শরীর মন। ফরাশগঞ্জের নদীর পাশে একটি বাড়ি, বাড়িতে স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই আছে লাবণী, বেশ কেটে যাচ্ছে। লাবণীর ছেলের নাম আলিফ। আলিফের আবার পাখি পালার শখ, শখ বললেও ভুল হবে, আলিফ একটা পাখি পাগল ছেলে। আর ছেলের পাগলামিও পূরণ করে লাবণী, আর কেনই বা করবে না, একমাত্র ছেলে আলিফ। সুন্দর গোছানো বাড়িটার তিনতলায় থাকে লাবণীর পরিবার। খুব সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছে লাবণী। বেডরুম ড্রয়িং রুম দেখলে যে কেউই বলে উঠবে বাহ, চমৎকার তো। এমনি করে লাবণীর সুখে সংসার চলছে। আলিফ পুরনো ঢাকার একটি স্কুলে পড়ে। প্রতিদিন সকাল হলে আলিফকে কখনো ডাকতে হয় না, সবার আগেই ঘুম থেকে ওঠে আলিফ, কেননা পাখিগুলোকে খাবার দিতে হবে আর স্কুলে যাবার জন্য রেডি হতে হবে। বারান্দায় খুব সুন্দর করে পাখির ঘর বানিয়েছে আলিফ। সেখানে বাজিগর লাভবার্ড সহ নানা নামের বাহারি পাখি আছে। শখের বাসে কবুতরও পালে বড় বারান্দায়। এপাশ থেকে তাকালে ওপাশ অনেক দূর বারান্দা গ্রিল দিয়ে আটকানো। আম্মার চিৎকারে বারান্দা থেকে দৌড়ে আসে আলিফ।
সারাদিন কি শুধু পাখি নিয়ে থাকলে হবে? স্কুলে যেতে হবে না? যাও রেডি হও।
আম্মু যাই তো, পাখিগুলোকে আর একটু খাবার দিয়ে নেই।
না বাবা, তুমি রেডি হও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি তোমার পাখিগুলোকে খাবার দিব। আর তুমি এত টেনশন করছো কেন? সুলাইমান খাবার দিয়ে দেবে তো। যাও বাবা, রেডি হও, যাও।
যাচ্ছি আম্মু।
আলিফ স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছে। লাবণী তার স্বামী আর সন্তানের জন্য সকালে নাস্তা রেডি করে টেবিলে বসে আছে। সে অপেক্ষা করছে স্বামী আর সন্তানের জন্য, একসাথে নাস্তা করবে বলে। বাপ ছেলে আর কি রকম, বলেছে লাবণী।
না, তোমাদের নিয়ে আর পারি না, তাড়াতাড়ি খেয়ে নাও তো।
আরে বাবা, খাচ্ছি খাচ্ছি।
তোমরা তো দেরি করবেই, আমাকেও দেরি করাবে, ঘরে কত কাজ তা জানো?
জি ম্যাডাম জানি, আপনি হচ্ছেন তৃতীয় ব্যস্ততম মানুষ।
মানে প্রথম দুজন কে?
অফিস থেকে এসে বলবো। আলিফ বাবা, তোমার নাস্তা হলো? হয়েছে বাবা। লাবণী, আলিফের নাস্তাটা ব্যাগে দিয়েছো?
দিয়েছি।
আম্মু আসি।
ঠিক মতো যাও বাবা, আর শোনো, ঠিক সময় খাবার খেয়ে নেবে, বাড়ির কিছু খাবে না কিন্তু, একদম না।
ঠিক আছে আম্মু, কিছু খাবো না।
লাবণীর স্বামী শামীম আহমেদ অফিসে যাচ্ছে আর সন্তান আলিফ যাচ্ছে স্কুলে। স্কুলে যাওয়ার আগে আম্মুকে আলিফ আদর করে দেয়, আজও তার ব্যতিক্রম হয়নি। এই হলো লাবণীর সুখের সংসার। ঘরের নানা কাজ নিয়ে লাবণী ব্যস্ত সময় পার করে। স্বামীকে ফোন দিয়ে জানতে চায় দুপুরে কি খেয়েছে না খেয়েছে, আর না খেলে যেন এক্ষুনি খেয়ে নেয়। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন কোনো কিছুতেই লাবণী পিছিয়ে নেই, একদম একটি লক্ষ্মী ঘরণী লাবণী। আলিফের পাখিগুলোর প্রতিও যত্ন নেয় লাবণী। নাহলে ছেলে আলিফ আবার মন খারাপ করবে। আর বাড়ির কেয়ারটেকার সুলেমানকে দিয়ে লাবণী পাখিগুলোর যত্নও নেয়। তারপর সারাদিন কাজ শেষে লাবণী দুপুরে একটু ঘুমিয়ে নেয়। আজ কেন জানি লাবণী একটু বেশিই ঘুমিয়েছে, প্রায় সন্ধ্যা হতে চলেছে, কিন্তু লাবণীর ঘুম ভাঙছে না। হঠাৎ কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল লাবণীর। ঘুম থেকে উঠে লাবণী যাচ্ছে দরজা খুলতে। দরজার পাশ দিয়ে বিশাল এক দেহের মানুষ হেঁটে চলে গেল। লাবণী বুঝতে পারছে না কি হচ্ছে, এটা কি হলো, এটা কি দেখলো সে,
কে এটা? এমনই বা কেন তার শরীরের গঠন? এমনই শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। তারপর কিছুটা সাহস নিয়ে বারান্দার দিকে গেল লাবণী। সন্ধ্যার অন্ধকার, বাইরে কিছুই দেখা যাচ্ছে না, কোনো লোকজনও নেই। মানুষের শরীর এত বিশাল হয় কি করে ভেবে কোনো কুলকিনারা পাচ্ছে না লাবণী। বিশাল দেহ, মনে হয় পাঁচতলা সমান লম্বা, এবং পুরো শরীর লোমে ভরা। আঁটকে উঠে লাবণী, আর এদিকে কলিং বেল বাজছে তো বাজছেই। তারপর সে দৌড়ে গেল দরজা খুলতে।
কি ব্যাপার, কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, দরজা খুলছ না কেন, কি হয়েছে?
না কিছু না, আসো ভেতরে আসো।
কি হয়েছে, কোনো সমস্যা?
না তেমন কিছু না, দুপুরে ঘুমিয়েছিলাম, তোমার কলিং বেলে ঘুম ভাঙলো। দরজা খুলতে যাব, অনেক সময় দেখি কি জানো, যে বিশাল একটা মানুষ বারান্দা দিয়ে চোখে নিমেষে হেঁটে গেল। আর আমি কিছু বোঝার আগে না জিনিসটা শেষ হয়ে গেল, গিয়ে দেখে কিছুই নেই।
আরে দূর, ওটা চোখের ভুল, বাদ দাও।
কি জানি হতে পারে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি চা দিচ্ছি।
হ্যাঁ যাও। আলিফ কি করছে?
আলিফ ওর টিচারের কাছে পড়ছে, ড্রয়িং রুমে।
আচ্ছা ঠিক আছে, চা দাও তাড়াতাড়ি।
হ্যাঁ দিচ্ছি তোমাকে চা।
ড্রয়িং রুমে আলিফ পড়ছে তার টিচার সামনে। আলিফকে ব্যাপক বকা দিচ্ছে টিচার, কেননা আলিফ হোমওয়ার্ক করেনি, তা এখন সে চুপটি করে বসে আছে।
আলিফ মুখ তোলো, হোমওয়ার্ক করনি কেন, কি ব্যাপার, চুপ করে আছো কেন, বলো বলো কেন হোমওয়ার্ক করনি।
মানে
আলিফ, তুমি যদি সবসময় এমন করো তাহলে আমি আর তোমাকে বলাবো না।
সরি স্যার, কাল থেকে সবসময় হোমওয়ার্ক করব। সত্যি বলছি স্যার, সত্যি সত্যি সত্যি।
ঠিক আছে, এখন আমার সামনে বসে সবগুলো হোমওয়ার্ক শেষ করো।
জি স্যার।
আলিফ হোমওয়ার্ক করছে টিচারের সামনে বসে বসে। আলিফের হাতের লেখাও চমৎকার, আর এই জন্য টিচার আলিফকে খুব আদরও করে। তিনি বলেন, আলিফ তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো তুমি অনেক বড় হবে। এসব শুনে আলিফ হাসে। হাত হঠাৎ দিয়ে চিৎকার দিয়েছে, কি হলো আলিফ?
কি হয়েছে আলিফ?
স্যার স্যার দেখেন, দরজার তালাটা ঝুলছে। স্যার দেখেন দেখেন, হাস্তাস করে বাড়ি খাচ্ছে।
সত্যি তো? কেন, কেউ তো এপাশে ওপাশে নেই, তালাটা এভাবে কেন নড়ছে, এভাবে কেন দরজার সাথে বাড়ি খাচ্ছে?
স্যার জানি না, মনে হয় ভূতে নাড়া।
আরে ভূত বলতে কিছু নেই আলিফ, এগুলো মনের ভয়। আচ্ছা হোমওয়ার্ক শেষ করো।
আলিফ আজকেও হোমওয়ার্ক করনি না, স্যারের হাতে তাই মার খাচ্ছ।
না মু, দরজার তালাটা হঠাৎ কেন জানি নড়ছে, ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছে।
কি বলছো আলিফ?
সত্যি ম্যাডাম, আমি সত্যি ভয় পেয়ে গিয়েছি, হঠাৎ করেই ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছিল তালাটা।
অবাক ব্যাপার তো, এমন কেন হবে স্যার? আজ সন্ধ্যা থেকে আমিও বারান্দায় একটা অদ্ভুত জিনিস দেখেছি, আমি তো পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিলাম।
কি দেখেছেন?
এক বিশাল দেহের মানুষ, পাঁচতলা পর্যন্ত লম্বা হবে, পুরো শরীর লোমে ঢাকা। ওফ, আমার গায়ে এখনো কাঁটা দিয়ে উঠছে।
কি বলেন, আমার শুনেই তো কেমন যেন লাগছে।
না ঠিক ভয়ের তেমন কিছু না, হয়তো চোখের ভুলও হতে পারে, চোখের পলক পড়তে না পড়তে তো দেখি কেউ নেই।
হ্যাঁ এটাও হতে পারে। আচ্ছা আলিফ, আমি তাহলে আজকে যাই, কাল সব হোমওয়ার্ক করবে, মনে থাকে যেন। হ্যাঁ না হলে কিন্তু।
জি স্যার, কাল এসে দেখবেন সব হোমওয়ার্ক ওকে করে ফেলেছি।
গুড বয়।
পরপর এমন দুটো ঘটনা লাবণীকে ভাবিয়ে তুলেছে। লাবণী চিন্তিত,
ভাবছে কেন এমন হচ্ছে, কেনই বা এমন কিছু দেখলো সে। এটা কি পুরোটাই তার চোখের ভুল নাকি সত্যি কোনো কিছু হচ্ছে? লাবণী থমকে বসে আছে ড্রয়িং রুমে, আর আলিফ গাড়ি সহ বিভিন্ন খেলনা দিয়ে খেলছে। লাবণীর স্বামী শামীম আহমেদ ড্রয়িং রুমে ঢুকলেন, তারপর রিমোট দিয়ে টিভিটা চালালেন।
আবু কার্টুন দাও, কার্টুন দেখবো।
না বাবা, এখন একটু খেলা করো, আমি একটু খবরটা দেখি, এরপর তোমাকে কার্টুন দেখতে দেবো। আচ্ছা বলো তো, স্যারের হোমওয়ার্ক হয়েছে নাকি কালো বকা খাবে?
না আবু, হোমওয়ার্ক শেষ।
গুড বয়।
রাতের খাবার দেবো?
একটু পরে দাও, খবরটা দেখে নেই। আচ্ছা তুমি মুখটা এমন করে রেখেছো কেন?
কই না তো, এমনি।
তুমি কি এখনো ওই বিষয়টি নিয়ে পড়ে আছো?
এটা স্বাভাবিক বিষয় নয় শামীম, আমি না হয় ভুল দেখেছি, কিন্তু তালা নড়ার ঘটনাটা, ওটাকেও তুমি উড়িয়ে দেবে?
না আমি উড়িয়ে দিচ্ছি না, বিষয়টি নিয়ে বেশি ভাবতে মানা করছে, কারণ যত ভাববে তত তোমার শরীর খারাপ করবে।
লাবণী কোনো ভাবেই মাথা থেকে বিষয়টি সরাতেই পারছে না। আসলে কি দেখেছে সে? ভাবছে আর ভয়ে শিউরে শিউরে উঠছে। রাতে ঘুমোতে চেয়েও ঘুমোতে পারছে না লাবণী। এভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন। হঠাৎ একদিন গভীর রাতে লাবণী ঘুম থেকে জেগে উঠল। একটু ড্রয়িং রুমে টিভি চলছে।
শামীম, 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 উঠো, আরে প্লিজ উঠো না।
কি হয়েছে, এত রাতে কেন ডাকছো?
ড্রয়িং রুমে টিভি চলছে।
এত রাতে কে চালাচ্ছে?
জানি না, চলো না, চলো চলো উঠে গিয়ে দেখি।
কই, কেউ তো নেই?
তাহলে টিভি চালানো কে? শামীম, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মনে হয় এই বাড়িতে কিছু একটা হচ্ছে।
লাবণী প্লিজ, আজেবাজে কথা ভেবো না তো, টিভি অফ করো। হতে পারে প্লাগিং ছিল, অটো চলছে, রাত হয়েছে, চলো ঘুমোতে যাই।
শামীম ও লাবণী টিভি অফ করে বেডরুমে চলে যায়। ছেলে আলিফ তখনও ঘুমোচ্ছে। আলিফ কোনো কিছুই টের পায়নি। শামীম বলছে, যাক বাবা, ছেলেটা জানলে আরো ভয়ে কাঁপত। যাই হোক, লাবণীর মাথায় কিন্তু ভাবনাগুলো চেপে বসে আছে। জয়ন্তীতে আবার টিভি চলছে, এই মাত্র না লাবণী টিভি অফ করে এলো। এবার স্বামীও কিছুটা ভয় পেয়েছে।
দেখছি, দাঁড়াও
শামীম,
তুমি কি করো? লাবণী তুমি ঘরে যাও, আলিফ উঠে যাবে।
না তুমিও চলো, টিভি অফ করো,
চলো।
শামীম লাবণী দুজন টিভি অফ করে চলে গেল, কিন্তু সে রাতে শামীম লাবণী কেউ ঘুমোতে পারেনি। এরকম করে দুই তিনবার টিভি চলছিল, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে দেখে কোথাও কেউ নেই। লাবণী ভাবছে ভূতের কাণ্ড, কিন্তু শামীম বলছে না, এই যুগে ভূতের কোনো অস্তিত্বই নেই। আসলে হচ্ছে কি হঠাৎ করে, কেন এমন হচ্ছে? কোনো কুল কিনারা কিছুই পাওয়া যাচ্ছে না। শামিম তার বাবা মাকে ঘটনাটি জানালো, বলল হঠাৎ কেন এমন হচ্ছে। শামিমের বাবা মা ব্যাপারটা আগেও নাকি জানত, কিন্তু চোখের ভুল বা মনের ভুল বলে কারো কাছে বিষয়টি জানায়নি। এছাড়া যদি কেউ জানে তবে এই বাড়িটাকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হতে পারে, সে কারণে কাউকে বলেনি তারা। কিন্তু এভাবে কি আর ভয় নিয়ে বাস করা যায়? লাবণী সব সময় এমন আতঙ্কে থাকে। এভাবে আতঙ্কে কেটে যাচ্ছে দিন, মাঝে মাঝেই লাবণী এমনটা দেখে, বিশাল দেহের এক মানুষ বারান্দার উপাশ দিয়ে হেঁটে চলে যায়, পুরো শরীর লোমে ভরা। একদিন লাবণী বারান্দায় পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য যাচ্ছে, ওটা চিৎকার করে উঠলো লাবণী, বারান্দা থেকে দৌড়ে চলে আসলো ঘরে। লাবণী মুখে হাত দিয়ে কাঁদছে।
লাবণী কি হয়েছে, কি হয়েছে বলো, বলো কি হয়েছে?
বারান্দায় বারান্দায় কেউ যেন বসে আছে।
কে বসে আছে বলো, কে বসে আছে?
আমি জানি না, আমি জানি না।
চলো তো দেখি কে।
না আমি যাবো না, আমি যাবো না, তুমি যাও।
শুধু শুধু ভয় পাচ্ছ, কই বারান্দাতে তো কেউ নেই। বলেছি সব নিয়ে ভেবো না, এগুলো ভাবো বলেই তোমাকে আরো ভাবাচ্ছে।
শামিম তোমাকে মনে হয় আমি তোমার সাথে মিথ্যা বলছি?
আরে বাবা না, তা নয়, বলতে চাইছি তুমি এসব নিয়ে ভেবো না।
তোমাকে বারবার বলছি তুমি কিছু একটা করো, কিছু একটা করো। শামিম
কি করব বলো, ভয়ে নিজেদের বাড়ি ছেড়ে দেব?
সেটা বলিনি, বলছি বারান্দায় একটা লোক সম্পূর্ণ উলম্ব হয়ে বসেছিল।
কি বল,
সত্যি শামিম সত্যি?
চেহারা দেখেছ?
না, হাঁটু গেড়ে বসেছিল মুখ লুকিয়ে। শামিম আমি সত্যি বলছি, বিশ্বাস করো।
আচ্ছা শোনো, কোনো ভয় নেই, চলো বারান্দায় যাই, দেখো কিছু নেই।
না 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 প্লিজ না, আমার ভয় করছে, আমার ভয় করছে।
আমি তো আছি লাবণী, দেখো তাকিয়ে দেখো।
নেই তো, কোথায় গেল?
ছিলই না, কোথায় যাবে?
না শামিম, আমি নিজের চোখে দেখেছি একটা সম্পূর্ণ উলঙ্গ মানুষ হাঁটু গেড়ে মাথা গুঁজে ওখানে বসেছিল।
আচ্ছা বাবা ঠিক আছে, চলো ঘরে চলো, তারপর কথা বলি।
লাবণী আর শামিম ঘরে চলে আসে, বারান্দাটা আটকালো, কিন্তু আবারও তালা নড়ার শব্দ। কি করবে লাবণ আর শামিম এখন? না, এতদিনে কিছুটা মানিয়ে নিয়েছে ওরা, কিন্তু সত্যি কি কিছু আছে নাকি এমনি ঘটনাগুলো ঘটছে? ঘটনার অন্তরালে কি অন্য কোনো ঘটনা রয়েছে? দিনের বেলা স্কুল থেকে এসে আলিফ সব সময় পাখি নিয়ে ব্যস্ত থাকে, ও পাখি ছাড়া জীবনে যেন আর কিছুই নেই। আলিফ ঘটনাগুলো সম্পর্কে জেনেছে, মনে মনে সেও ভয় আছে, কিন্তু দিনে তো কোনো ভয় নেই, তাই আলিফ যখন তখন বারান্দায় যায়। এদিকে রাত ঘনিয়ে এলে লাবণীকে ভয় পেয়ে বসে, বেডরুমে বসে আলিফকে পড়াচ্ছিল লাবণী। শুরুতেই বলেছিলাম যে লাবণী খুব গোছানো একটি মেয়ে, সে তার ড্রয়িং রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। একদিন রাতে
শামিম, শামিম উঠো না শামিম।
আবার কি হলো?
ড্রয়িং রুমে আবারও টিভি চলছে।
কে চালালো?
কে, কে ড্রয়িং রুমে? হ্যাঁ এমা, এগুলো কি? হ্যাঁ আলিফের খেলনাগুলো এভাবে মাটিতে ছড়ানো কেন?
আলিফ মনে হয় খেলে ফেলে রেখেছে, তোমার হয়তো ওঠাতে মনে নেই।
না শামিম, আমি প্রতিটি সময় ঘর গুছিয়ে রাখি, তুমি জানো। আজ আলিফ পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, আলিফ আর খেলার সময় পায়নি শামিম।
তাহলে
তাহলে তাহলে আর কি? আমি কিচ্ছু জানি না শামিম, আমার ভয় করছে, আমার খুব ভয় করছে।
স্বামী বারান্দায় গিয়ে ভালোভাবে দেখে নেয় কেউ আছে কিনা। না কেউ নেই তো, দরজার ছিটকিনিটা ঠিক মতোই কাটানো রয়েছে, আর পাখিগুলোও ঠিক রয়েছে, কবে এভাবে মাঝে মাঝে কে যেন এসে আলিফের খেলনাগুলো দিয়ে খেলে, সেটাও গভীর রাতে। মাঝে মাঝে টিভিও দেখে, লাবণী এসে দেখে কেউ নেই। মাঝে মাঝে ছাদেও একটা শিশুকে পা ঝোলাতে দেখা যায়, আর ছাদও কেউ যেন ঝাড়ু দিয়ে রাখে, কিন্তু সব কিছুই অদৃশ্য। এরই মধ্যে একদিন সন্ধ্যার পর আলিফ তার টিচারের কাছে পড়ছে। এমন সময় টিচার হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন, সোফায় মাথা এলিয়ে পড়ে থাকলেন।
আম্মু আম্মু, টিচার পড়ে গেছে।
কি, কিভাবে আলিফ, কি হয়েছে?
আম্মু আমি তো জানি না, আমি তো লিখছিলাম।
স্যার স্যার, কি হয়েছে স্যার, আপনি কি অসুস্থ নাকি? হ্যাঁ
না, আমি অসুস্থ না। বারান্দার পাশে রাস্তা দিয়ে এক বিশাল দেহের একজনকে দেখলাম, এটা স্বাভাবিক কিছু না, চোখে পলকই নেই, পুরো শরীর লোমে ভরা।
আপনি কি ভয় পেয়েছেন স্যার?
সত্যি আমি হঠাৎ এমনটা দেখে আর কন্ট্রোল করতে পারিনি, সত্যি আমি খুবই ভয় পেয়েছি।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, আজকে আর পড়াতে হবে না, আপনি বাসায় গিয়ে রেস্ট নেন, ঠিক আছে?
তারপর টিচার ওই দিনের মতো বাসায় চলে যায়। লাবণী বুঝতে পারছে না সে কি করবে। তারপর আলিফকে নিয়ে নিজের বেডরুমে চলে যায় লাবণী। আলিফ পড়ছে, কিন্তু আলিফ যখন পড়ছে ঠিক তখন ড্রয়িং রুম থেকে হঠাৎ শব্দ এলো। কে কে বলে লাবণী ড্রয়িং রুমে চলে যায়, কিন্তু কোনো সাড়া নেই। গিয়ে দেখে আলিফের খেলনাগুলো মাটিতে পড়ে আছে, ঝরানো ছিটানো। তবে আশ্চর্যের বিষয়, একটা খেলনাও কিন্তু ভাঙা নয়, সবগুলি সুন্দর করে মাটিতে ছড়িয়ে আছে। এই বিষয়টা লাবণীকে অবাক করে, কিন্তু হঠাৎ আবারও দরজায় ঝুলানো তালাটা ঠাস করে বাড়ি। লাবণী চমকে উঠে বারান্দার দিকে তাকায়, কিন্তু না, কেউ তো নেই, কিছুই নেই। তারপর লাবণী রান্নাঘর থেকে কাজ ছেড়ে গোসল করতে যায়। কিন্তু
কি হয়েছে? আমি বাথরুমের ভেতরে, দরজা বাইরে থেকে মনে হচ্ছে আটকানো।
কই না তো, বাইরে তো ঠিকই আছে, তুমি জোরে ধাক্কা দাও, ভয়ের কিছু নেই, মনে হয় দরজাটা হঠাৎ আটকে গেছে।
সামিন আমি পারছি না।
ঠিক আছে, তুমি চিৎকার করো না, আমি বাইরে থেকে ধাক্কা দিচ্ছি।
আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না, মনে হচ্ছে কেউ বাড়ি থেকে ছিটকিনিটা লাগিয়ে রেখেছে।
আরে না, তুমি সারাক্ষণ একটা বিষয় নিয়ে আতঙ্কিত থাকো, এর জন্য হতে পারে, আর দরজাটা একটু কাঠের সাথে লাগানো ছিল।
বুঝতে পেরেছি, কিন্তু এটা যে স্বাভাবিক এটা মানতে পারছি না।
তুমি এতটা আতঙ্কিত থাকো বলেই তো তোমার অবচেতন মন এগুলো করছে।
শামিম আবারও তুমি বলছো আমার অবচেতন মন, এত ঘটনার পরও।
আচ্ছা ঠিক আছে, এখন যাও ভাত দাও খাবো।
আছেন আপনি আজ শামিনের সঙ্গে। আজকে একটা অদ্ভুত কাহিনী শুনছি, এক অদ্ভুত বাড়ি নিয়ে একটি কাহিনী, যে বাড়ির অবস্থান হচ্ছে ফরাশগঞ্জে বুড়িগঙ্গা নদীর পাশে। খুবই চমৎকার একটি বাড়ি, সেই বাড়িতে থাকে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়ে লাবণী। লাবণীর স্বামীর নাম শামিম এবং সন্তানের নাম আলিফ। এবং তাদের বাড়িতে খুব সুন্দর করে সাজানো গোছানো, প্রচুর পাখি আছে তাদের বাড়ির বারান্দায়। কিন্তু সেই অদ্ভুত সুন্দর বাড়িটাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। আমরা শুরু থেকে দেখতে পেয়েছি যে
লাবণী সেখানে হঠাৎ করে একদিন তাদের বারান্দা দিয়ে জানলা দিয়ে দেখতে পায় যে বারান্দার সামনে দিয়ে একটি বিশাল আকারের লোক, বিশাল আকৃতির লোক হেঁটে চলে গেছে। তারপর আরো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রায় লাবণীর মনে হয় তাদের দরজার তালা কেউ বাইরে খটখট শব্দ করছে, এবং এক রাতে গভীর ঘুম থেকে উঠে দেখে তাদের ড্রয়িং রুমে টিভি চলছে, যা কিনা লাবণী ঘুমোতে যাওয়ার আগে বন্ধ করে গেছিল। এরকম প্রায় ঘটতে থাকে, তাদের বন্ধ ঘরে কে যেন টিভি চালিয়ে দেয়, এবং তাদের ছাদে ময়লা ধুলো পড়ে থাকে, পাতা টাতা পড়ে থাকে, সেগুলোকে যেন সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখে। এবং অনেক অনেকেই দেখেছেন যে সেই বাড়ির ছাদে একটি শিশু বাচ্চা শিশু পা ঝুলিয়ে বসে থাকে। এবং আলিফকে তার যে টিচার পড়াতে আসে, একদিন দেখা গেল সেই টিচারও অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং আলিফও ভয় পায় খুব। এবং আমরা শেষে দেখতে পাই যে লাবণী একদিন বাথরুমে গেছে, বাইরে থেকে বাথরুমের দরজাটা আটকে যায় আপনি আপনি, কোনোভাবেই লাবণী বাথরুম থেকে বেরোতে পারছে না। অবশেষে স্বামী এসে তাকে বের করে নেয়, এবং স্বামী তাকে বলে, তাকে বোঝায়, তাকে প্রবোধ দেয় যে কোনো কারণে কাঠের সাথে দরজাটা আটকে ছিল, তাই সে বেরোতে পারবে। কিন্তু লাবণীর মন সেটা একেবারেই মানতে চায় না। এক অদ্ভুত ভয় তার মনের মধ্যে বাস করছে সেই বাড়ি নিয়ে। এই অদ্ভুত বাড়িতে হঠাৎ করে কি হচ্ছে লাবণী কিছুই বুঝতে পারছে না। ভয় পেয়েছে আলিফ, স্বামীও কিছুটা সন্দিহান, আর বাকিটা কি সেটা আমরা জানবো এই পর্ব থেকে। সঙ্গেই থাকবেন, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশে, আর সাথে আছি আমি শামিম। এতটা নির্ঘুম রাত আগে কখনো কাটায়নি লাবণী। এখন রাতগুলোকে তার খুব দীর্ঘ মনে হয়। এক অজানা আতঙ্ক সব সময় লাবণীর মনকে ঘিরে থাকে। সে ভাবতেই পারছে না কেন এমন সব ঘটনা ঘটছে, কে বা কারা এসব করছে, আর তাদের দেখাই বা যাচ্ছে না কেন। যাদেরকে দেখা যাচ্ছে না তারা কোনো ক্ষতি করছে না, কিন্তু চাল চলন আর তাদের চলাফেরাতেই ভয়ে কুঁকড়ে যাচ্ছে সে প্রতিদিন। একদিন সন্ধ্যার পর হঠাৎ লাবণী দেখে রান্নাঘর থেকে পানির শব্দ। কোন থেকে অনবরত পানি পড়ছে, দৌড়ে যায় লাবণী। তাই তো, কে কল ছাড়লো, কে কে ছাড়লো, চিৎকার করতে থাকে লাবণী। আমার গ্যাসের চুলা কেউ জানে না।
শামিম, তুমি কি রান্নাঘরে এসেছিলে?
কই না তো, আমি কেন রান্নাঘরে আসবো?
দেখো, কল থেকে পানি পড়ছে, চুলা জ্বলছে, বাসন কোসন গুলো এলোমেলো।
আলিফকে জিজ্ঞেস করো। আলিফ, আব্বু এখানে আসো, তুমি কি রান্নাঘরে এসেছিলে? না তো আব্বু।
শামিম, আমি তোমাকে বারবার বলছি কিছু একটা করো, এই অদৃশ্য মানুষের ভয়ে আমি আতঙ্কিত।
লাবণী, তুমি ভুল করছো, মানুষ অদৃশ্য হতে পারে না, এটা কল্পনা বা অবচেতন মন এমনটা করছে হয়তো।
এত ঘটনার পরও তুমি এটা বলছো, এটা অবচেতন মনের কাজ।
ঘরে চলো, রাত অনেক হয়েছে, ঘুমাবে, চলো।
তারপর স্বামী আর লাবণী ঘরে চলে যায়। নির্ঘুম আর কতটা থাকা যায়, একসময় দুজনেই গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। আতঙ্ক ধপাস ধপাস হয়, মনে হচ্ছে পুরো বাড়িটা কাঁপছে। লাবণী স্বামীম দুজনের এমন শব্দে ঘুম ভেঙে গেছে। লাবণী ভয়ে স্বামীমকে জড়িয়ে ধরেছে, স্বামীম এবার কিছুটা আতঙ্কিত, আর এদিকে ভয়ে আলিফ কান্না শুরু করে।
স্বামীম, স্বামীম কি হয়েছে, এমন শব্দ কেন? মনে হচ্ছে হাতির পায়ের শব্দ।
কেউ মনে হয় সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু মানুষ হলে তো এত শব্দ হবার কথা নয়।
আমার মনে হচ্ছে এটা অন্য কিছু, এটা নিশ্চয়ই অন্য কিছু। আমি বারান্দার পাশ দিয়ে যাকে চোখের পলকে হেঁটে যেতে দেখেছি।
হতে পারে, কিন্তু ভুলও তো হতে পারে।
আমার ভয় করছে স্বামী।
তুমি আলিফকে বুকে নিয়ে ঘুমাও, আলিফ ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছ না?
আলিফকে আমি দেখছি, তুমি দেখো কে, বাড়ির ভাড়াটিয়ার কি ভাববে?
দাঁড়াও, আমি দেখছি।
ধপাস ধপাস শব্দে স্বামী এবার সত্যি ঘাবড়ে গেছে। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় স্বামীর কাছে। স্বামী আস্তে আস্তে দরজার কাছে গেল, না এখন আর শব্দটা হচ্ছে না। হঠাৎ যেন আবার রাতের নীরবতায় নেমে এসেছে। স্বামী দরজা খুলল, না কেউ তো নেই,
শামিম তাদের দু একজন ভাড়াটিয়াকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখলো, না কোথাও কেউ নেই। সদর দরজার গেট লাগানো, গেটে গেটে তালা ঝুলছে, ছাদের দরজাও বন্ধ। তবে শামিম একা নয়, তার সাথে আরো কয়েকজন আছে এবং তারাও খুব আতঙ্কিত। সবাই বলছে,
শামিম ভাই অনেকদিন ধরে এমন ঘটনা ঘটছে, অদৃশ্য কিংবা দৃশ্য চোখের পলকেই নেই, আপনি কি কিছু বুঝতে পারছেন?
না আমি বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম ঘটনাটা আসলে চোখের ভুল, কিন্তু এক এক করে এতগুলো ঘটনা নিশ্চয়ই ভুল নয়, কোনো রহস্য নিশ্চয়ই আছে।
কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আসলে আপনি ভাবি দেখুন, দেখে ছাদের রেলিং দিয়ে একটা বাচ্চা ছেলে পা ঝুলাচ্ছে, কি বলেন?
তারপর
আপনার ভাবি তো ভয় পেয়ে যায়, জিজ্ঞেস করে, কে তুমি, এভাবে ঝুলছো কেন, পড়ে যাবে তো, নামো।
তারপর
কোনো কথা বলে না, শুধু পা ঝুলায়, মনে হয় একটু হলেই পড়ে যাবে।
ও মাই গড, আমার মাথায় কিছুই ঢুকছে না, এগুলো কি হচ্ছে, কিভাবে সম্ভব?
তারপর আমার স্ত্রী ছাদে যায়, গিয়ে দেখে ছাদে কেউ নেই, পুরো ছাদ খালি।
আমাকে আগে বলেননি কেন?
আগে বলেনি কারণ ঘটনাটা আমরা কেউ বিশ্বাস করতে চাইনি, কিন্তু আজকের ঘটনায় আমরা খুবই আতঙ্কিত। শামিম ভাই আপনি কিছু করেন প্লিজ,
ভয় পাবার কোনো কারণ নেই, আপনাদের বা আমাদের তো আর কোনো ক্ষতি করেনি।
না তা করেনি, তারপরও
ঠিক আছে, কাল কথা হবে, এখন যান ঘরে যান।
শামিম ঘরে ঢোকার আগে আরো একবার সিঁড়িটা দেখে নেয়, না কেউ নেই। তারপর দরজা লাগিয়ে শামিম ঘরে ঢুকে, লাবণী কিছু জিজ্ঞেস করবার আগেই শামিম বলে, দাঁড়াও আসছি একটু পানি খেয়ে আসি। শামিম যখন পানি খাচ্ছে তখন আবারও সে ধপাস ধপাস শব্দ, শামিম ভয় পেয়ে বেডরুমে ঢুকে গেল।
কে শামিম, কে নামে? হ্যাঁ
বিষয়টি নিয়ে কাল সবার সাথে বসবো, কি আজব আজব ঘটনা ঘটছে, বিশাল একজন হাঁটছে, শব্দ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, মানে কি?
তুমি ঝাড়ফুঁকের ব্যবস্থা করো, দেখো সব ঠিক হয়ে যাবে।
শোনো, ঝাড়ফুঁক করে কিছু হবে না, কাল সবার সাথে কথা বলি, দেখি সবাই কি বলে।
শামিম ভাড়াটিয়ার বলা ঘটনাটির কথা খুলে বলে লাবণীকে। লাবণী অনেক সাহসী, কিন্তু এমন ঘটনায় সে আতঙ্কিত হয়ে পড়েছে। এমন করে প্রতিদিন ধপাস ধপাস শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল হাতির পাড়ার শব্দ, বিশাল দেহ নিয়ে কেউ যেন সিঁড়ি দিয়ে এভাবে নামছে। কিন্তু কোনো কুলকিনারাই করতে পারছিল শামিম কিংবা লাবণী। ভাড়াটিয়ারা একে একে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিচ্ছে। একদিন হঠাৎ সন্ধ্যার দিকে বারান্দায় পাখির কিচিরমিচির শব্দ শোনা গেল, লাবণী অবাক হয়ে গেল, সবগুলো পাখি একসাথে কেন ডাকছে, কি হয়েছে, চোরটা আসেনি তো? কিন্তু না, লাবণী বারান্দায় যেতেই পাখিগুলো শব্দ করা বন্ধ করে দেয়। তারপর লাবণী বারান্দার দরজায় তালা লাগিয়ে দেয়। তারপর ভাবলো, এর আগেও তো সন্ধ্যার পর লাবণী হঠাৎ সব পাখির চেঁচিয়ে ওঠার শব্দ পেয়েছে, তাহলে কি ওই বিশাল দেহের কেউ হেঁটে যাওয়ার সময় পাখিগুলো চেঁচিয়ে ওঠে? লাবণীর সুখের সংসারে হঠাৎ কোন এই অজানা আতঙ্ক শুরু হলো। এদিকে আলিসটা টিচারে তাকিয়ে পড়ছে, আলিস এখন ঠিক মতো হোমওয়ার্ক করে, আর টিচারও আলিসকে অনেক পছন্দ করা শুরু করেছে। ঠিক এমন সময় ওটা দরজার সঙ্গে তালার বাড়ি খাওয়া শুরু করে, চমকে উঠে থেকে আলিসও ভয় পেয়ে যায়।
আলিস, তালাটা এভাবে কে বাড়ি দিল?
স্যার আমি দেখিনি, কেউ না স্যার, এটা এখন এমনি এমনি হয়।
এমনি এমনি কিভাবে হয়
জানি না স্যার।
স্যার আপনি কি ভয় পেয়েছেন?
না ঠিক ভয় না, চমকে উঠেছিলাম হঠাৎ এমন শব্দ, এই জন্য।
আমরা জানি না এমনটা কেন হচ্ছে, কিন্তু বুঝতেও পারছি না।
আমিও ভেবেছিলাম আপনাদেরকে বলি, বিষয়টা একটু ভেবে দেখবেন। আমি যখন পড়ানো শেষ করে রাস্তার গলি দিয়ে হাঁটি তখন একটা আতঙ্ক কাজ করে। একদিন তো দেখি একটা বাচ্চা ছেলে ছাদে বসে রাস্তার পাশে পা ঝুলিয়ে রেখেছে।
আপনি দেখেছেন এমনটা? আমাদের উপরতলার ভাবিও দেখেছে। আপনি কি কারো চেহারা দেখেছেন?
না, মুখটা ঘুরানো ছিল, শুধু পা দুটো ঝুলছিল। আমি আর দ্বিতীয়বার দেখার সাহস পাইনি।
কি যে করি। আচ্ছা স্যার, আপনার কি কোনো পরিচিত ওঝা আছে?
এখন কি আর সেই সময় আছে? ওঝা কি আর এখন ঢাকায় পাওয়া যায়? এছাড়া ঢাকায় তো এখন এসব কেউ মানেও না।
তাও ঠিক। কি যে করি, কি করা যায় বলুন তো।
একটা মিলাদ দিয়ে দেন।
এটা অবশ্য ভালো কথা বলেছেন।
লাবণীর একটু মনে হলো সে একটু স্বস্তি পেয়েছে। মাসের সত্যি একটা মিলাদ দেওয়ার দরকার। স্বামী মাসে এসে নাস্তা করছে আর টিভি দেখছে। ঠিক এমন সময় লাবণী এসে বলল,
কাল তো শুক্রবার, একটা মিলাদের ব্যবস্থা করো।
আমিও বিষয়টা ভেবেছিলাম। ঠিক আছে তাহলে।
আজ আলিসের টিচারের কাছে আলিস পড়ছিল, এমন সময় আবার তালা দরজার সাথে ধাপাস ধাপাস করে বাড়ি খাওয়ার শব্দ হলো। জানো, টিচার অনেক ভয় পেয়ে গেছে। ওর টিচার দেখেছে একটা বাচ্চা ছেলে ছাদের রেলিং এ পা ঝুলিয়ে বসে থাকে।
তোমাকে কে বলল?
আলিসের টিচার বলল। সেই তো বলল যে ম্যাডাম একটা মিলাদের ব্যবস্থা করেন।
হ্যাঁ, কালী মিলাদ দিয়ে দেবো। আচ্ছা আমি যাচ্ছি, ছাদের প্যান্ডেল খাটিয়ে মিলাদের ব্যবস্থাটা করি।
সেটাই ভালো। মহল্লার এমন কোনো মানুষ নেই যে ব্যাপারটা জানে না।
সেটা জানে, কিন্তু কি আর করা। ঠিক আছে, তুমি রাতের খাবার গরম করো, আমি সবাইকে বলি মিলাদের কথাটা।
শামীম সাহেব শুক্রবার মিলাদের ব্যবস্থা করলেন। আসরের নামাজের পরপরই সবাই এসেছে, এলাকার সব মানুষ। তারপর মিলাদ শেষে সবাই চলে গেছে। শামীম সাথে দরজায় তালা মেরে চলে আসলে।
আজকে কিন্তু একটু ভালো লাগছে। আচ্ছা, প্রতি মাসে মিলাদের ব্যবস্থা করলে কেমন হয়?
করো, এটাই তো বরং ভালো।
আচ্ছা শোনো, ছাদের প্রচুর ময়লা, খাবারের প্যাকেটগুলো সব পড়ে আছে। দারোয়ানকে দিয়ে ছাদটা একটু ঝাড় দিয়ে নিও।
সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি দেখছি।
সে রাতে আর কোনো ধপাস ধপাস শব্দ হয়নি। লাবণীও বিশাল দেহের আর কাউকে দেখতে পাইনি, কিংবা পা ঝুলিয়ে ওই শিশুটিও সেদিন আর বসেনি। সবাই যেন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। আর অনেক দিন পর লাবণী একটা ভালো ঘুম দিল। ভোর হতেই ঘুম ভেঙে গেল লাবণী। এখনো কেউ ওঠেনি, মাত্র ভোরের আলো ফুটেছে। বুড়িগঙ্গা নদীর বাতাস ঘরের জানালা দিয়ে ঢুকছে। লাবণী জানালার পাশে মুখ দিয়ে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে যেন কত দিন লাবণী নিঃশ্বাস বন্ধ করেছিল। এদিকে আলিফার স্বামী গভীর ঘুমে। লাবণী ছাদের দরজার চাবি নিয়ে ছাদের দিকে যাচ্ছে। দরজা খুলে ছাদে উঠতেই লাবণী অবাক। স্বামী যে বলল ছাদে অনেক ময়লা পড়ে আছে, ওই কোথায় ময়লা? তারপর স্বামীম স্বামীম ডাকতে ডাকতে লাবণী নিচে নেমে এলো।
স্বামীম উঠো, ভোর হয়েছে, উঠো না।
আর একটু ঘুমাই না।
আর কত ঘুমাবে, আর ঘুমানোর দরকার নেই। আচ্ছা শোনো, তুমি যে বললে ছাদে অনেক প্যাকেট ময়লা পড়ে আছে, কই? আমরা কিছুই দেখলাম না।
কি বলো?
সত্যি?
চলো তো ছাদে যাই।
দেখেছো কোনো ময়লা নেই যে ছাদে?
লাবণী, আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, ছাদের চাবি কি আর কারো কাছে আছে?
না, আর কারো কাছে কেন থাকবে, চাবি তো একটাই।
কিন্তু কাল ছাদে অনেক ময়লা ছিল, আমি নিজের হাতে ছাদে তালা দিয়েছি।
তাহলে
এটাও কি তবে?
ছাদ দেখে মনে হচ্ছে খুব সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়েছে, আবার পানি দিয়ে ছাদ ধুয়েও দিয়েছে, কিন্তু কে করলো এগুলো?
আমি কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু না। চলো নিচে যাই।
স্বামী মার লাবণী ছাদ থেকে নিচে চলে আসে, কিছুই বুঝতে পারছে না। যেন কোনো অদৃশ্য কিছু এমন সব ঘটনাগুলো ঘটাচ্ছে, কিন্তু কে বা কারা করছে এমনটা কিছুই বুঝতে পারছে না তারা। লাবণী আলিফকে নিয়েও খুব চিন্তিত। আলিফকে ওই ভয়গুলো পেয়ে বসেছে, সে ভাবতে পারছে না কি করবে। আর এদিকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে লাবণীর পরিবারের। এদিকে সন্ধ্যায় পাখিগুলো আবারও কিচির মিচির শুরু করেছে। লাবণী দৌড়ে গেল, না কিছুই নেই, পাখির শব্দ আবার শেষ। এখন দিনের বেলা ছাড়া লাবণী আলিফকেও আর বারান্দায় যেতে দেয় না।
আলিফ সন্ধ্যায় একদম বারান্দায় যাবে না।
ঠিক আছে আম্মু, কিন্তু পাখিগুলোকে খাবার দেবে কে?
দারোয়ান দেবে, তুমি একদম যাবে না।
আম্মু তুমি সাথে করে যাব।
কেন জেদ করো বাবা?
না আম্মু, আমি পাখিগুলোকে খাবার না দিলে ওরা খাবে না।
জেদ করো না আলিফ। আচ্ছা ঠিক আছে যাও, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে,
ওকে আম্মু, থ্যাংকস।
আলিফের জেদের কাছে হার মানে লাবণী এবং সে বলে যে সেই নিয়ে যাবে আলিফকে বারান্দায়। তারপরে কি হবে? আরো কি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে সে বাড়িতে? তো ঠিক আছে, চলুন আমরা জানবো সেটা এর পরের পর্বে। তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এত প্রেজেন্স কুয়াশে, আর শুধু রেডিও এফএম 89.2। পরের পর্বে যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, এয়ারটেলে 23 টাকা রিচার্জে 75 মিনিট টক টাইম, এয়ারটেলে 80টি SMS আর 23 MB ইন্টারনেট। এদিকে লাবণীর আতঙ্ক দিনে দিনে বাড়ছে। কোনোভাবেই কিছুতেই মানতে পারছে না লাবণী। কি করবে সে এখন? কিভাবে হবে এর সমাধান?
কি হলো? সব সময় মন খারাপ করে বসে থাকো কেন?
আমার আর মন ভালো থাকার কোনো কারণ নেই শামিল।
এসব ভেবো না, কাজের কাজ কিছুই হবে না, মাঝখানে শুধুই মন খারাপ করে বসে থাকবে। আর তোমার মন খারাপ থাকলে কি আমার ভালো লাগে বলো?
কি করব বলো, এই ধরনের ঘটনা আমি রীতিমতো আতঙ্কিত।
বিষয়টাকে স্বাভাবিক বলে মেনে নাও।
বিষয়টা কিন্তু মোটেও স্বাভাবিক নয়।
কিন্তু এর কোনো সমাধানও তো নেই, জাস্ট নিজেদের একটু সতর্ক থাকতে হবে।
সতর্ক থাকলে কি আতঙ্ক চলে যাবে?
তোমার সাথে আমি আগেও কথা বলে পারিনি, এখনো পারবো না। আলিফ কোথায়, ঘুমোচ্ছে?
দাঁড়াও আমি দেখে আসি উঠেছি কিনা।
লাবণী চলে যায় আলিফ ঘুম থেকে উঠেছে কিনা দেখতে। গিয়ে লাবণী অবাক হয়, আলিফ ঘরে নেই। তারপর চিৎকার করে ডাকতে থাকে আলিফ আলিফ বলে। দৌড়ে আসি স্বামী, জানতে চাই কি হয়েছে।
কি হয়েছে?
আলিফ তো ঘরে নেই।
মানে কি, কোথায় গেছে?
জানি না, ঘরে তো ঘুমাচ্ছিল কিন্তু দেখি নেই।
তাহলে কোথায় গেল? সবগুলো রুমে খোঁজো, পাশের ফ্ল্যাটে দেখো।
আচ্ছা দেখছি আমি।
শামিম আর লাবণী আলিফকে খুঁজছে। কোথায় গেল আলিফ? কোথাও আলিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ঘরেই নেই আলিফ, পাশের ফ্ল্যাটেও নেই। এরপর 2 ঘন্টা পার হয়ে গেছে, তারপরও আলিফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। লাবণী অনবরত তীরেই চলেছে, আর স্বামী বুঝতে পারছে না কি করবে। কি হয়েছে, কার কাছে যাবে? আচ্ছা স্বামী লাবণীকে বললো, আচ্ছা চলো তো একটু ছাদে যাই। তারপর লাবণী ও স্বামী দুজনেই দৌড়ে চলে গেল ছাদে। ছাদে উঠতে চমকে গেল ওরা।
স্বামী, ওই যে আলিফ!
চলো আলিফ, বাবা আলিফ, লাবণী আলিফ ছাদে এলো কি করে?
আমি জানি না, ছাদ তো বন্ধ ছিল, কিভাবে ছাদে আসলো?
আলিফ, বাবা আলিফ,
আলিফ, আলিফ উঠছে না কেন? আলিফ,
ছাদের কল থেকে পানি নিয়ে আসো, আলিফের মুখে পানি দাও,
ওকে ঘরে নিয়ে চলো প্লিজ, চলো।
হ্যাঁ সেটাই ভালো হবে।
ছাদের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল, তো আলিফ ছাদে এলো কিভাবে? আলিফ অজ্ঞান হয়ে পড়ে আছে ছাদে। লাবণী স্বামীর দুজনের কাছে আলিফের এখনো জ্ঞান ফেরেনি। ঘরে কান্নার রোল, কি হবে এখন?
স্বামী, আলিফকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি আর পারছি না।
হ্যাঁ এটাই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই।
আমি কি অ্যাম্বুলেন্সে ফোন করবো? হ্যাঁ
হ্যাঁ এক্ষুনি ফোন দাও।
তুমি আলিফের মুখে পানি ছিটে দাও, আমি ফোন করে আসছি।
স্বামীমার লাবণী আলিফকে নিয়ে একটি হাসপাতালে যায়। সেখানেও আতঙ্কিত ওরা, কেননা একমাত্র ছেলে অজ্ঞান হয়ে গেছে, কি হবে ওর কিছু বুঝতে পারছে না তারা। কি করবে এখন লাবণী? স্বামী লাবণীকে সান্ত্বনা দিচ্ছে। এর মধ্যেই ডাক্তার এলেন।
আলিফ কেমন আছে ডাক্তার?
ভালো আছে, আপনারা এত টেনশন কেন করছেন?
আমার একমাত্র ছেলে আলিফ, প্লিজ একটু দেখেন প্লিজ।
ভয়ের কিচ্ছু নেই, আপনাদের ছেলে ভালো আছে, কিন্তু কি হয়েছিল বলেন তো?
আলিফ ঘুমাচ্ছিল, হঠাৎ দেখে ও ঘরে নেই, তারপর খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখি ও অচেতন হয়ে পড়ে আছে।
ওর নার্ভ খুব দুর্বল হয়ে পড়েছিল, ধারণা করছি ও অনেক ভয় পেয়েছে, ভয়ের কারণে সেন্সলেস হয়ে পড়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, দুদিন রেস্ট নিলেই ও ভালো হয়ে যাবে।
ওকে কি অ্যাডমিট করতে হবে ডক্টর?
না দরকার নেই, এক ঘন্টা পর আপনারা ওকে বাসায় নিয়ে যেতে পারবেন।
অনেকটা হাফ ছেড়ে বাঁচল লাবণী আর স্বামী। আলিফ এখন ভালো আছে, কিন্তু কি হয়েছিল আলিফের জানার জন্য লাবণী ছটফট করছে। অর্থাৎ আলিফ কেন ছাদে গেল, কি ভাবেই বা গেল, আর কেন বা আলিফ সেন্সলেস হয়ে পড়লো? নানা প্রশ্ন লাবণীর মনে ঘুরে বেড়াচ্ছে। তারপর আলিফকে নিয়ে ওরা বাসা ফিরে এলো।
আলিফ তুমি ছাদে গিয়েছিলে কেন বাবা?
আমি জানি না, আমি তো কিছুই বুঝি নাই।
তাহলে
আমি কিভাবে যেন ছাদে চলে গেছি?
তারপর
আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু আম্মু আমার হাত ধরে কেউ নাড়াচ্ছে, একটা ছায়া।
কি বলে গুলি, তুমি কি তার চেহারা দেখেছো?
না আম্মু, শুধু হাত পা শরীর দেখেছি, কিন্তু ছায়ার মতো মানুষ দেখতে পাইনি। আম্মু আমি অনেক ভয়।
না বাবা, না বাবা কিছু হয়নি বাবা, একদম ভয় নেই, আমরা আছি না, কিসের ভয় বাবা? এই যে মা আছে।
আমার সত্যি অনেক ভয় লেগেছে, আমার সাথে কথা বলেছে কিন্তু কাউকে দেখতে পাইনি।
আচ্ছা শোনো শোনো বাবা, এই যে এই যে থাক, বাদ দাও বাবা, চলো চলো কার্টুন দেখতে, টিভি ছেড়ে দেবো। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে।
আলিফ সুস্থ, কিন্তু লাবণী আতঙ্কিত। কেন হচ্ছে এমনটা? আলিফকে নিয়ে লাবণী যে ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে। দিন যাচ্ছে রাত যাচ্ছে, এমন ঘটনাও মাঝে মাঝে ঘটছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না কিছু, কারো কোনো খুঁজিয়ে করছে না কেউ। বারান্দায় উলঙ্গ হয়ে হাঁটু গেড়ে একজনকে বসে থাকতে দেখলে একদিন লাবণী, তারপর চোখের পলকেই আবার নেই। লোকটার মুখ হাঁটুর মাঝখানে ভাঁজ করে। লাবণীদের ড্রয়িং রুমে এখনো মাঝরাতে কে বা কারা টিভি দেখে? ঘুম থেকে উঠে লাবণী দেখে ঘরে কেউ নেই, আলিফের খেলনাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেউ বা কারা খেলনাগুলো দিয়ে খেলে? কিন্তু আশ্চর্যের বিষয়, খেলনাগুলো কেউ ভাঙে না। এখনো সেই বিশাল আকারের দেহ রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, আবার চোখের পলক পড়তেই হারিয়ে যায়। হঠাৎ করে পাখিগুলো কিচির মিচির করে এখনো ডেকে ওঠে। মাঝে মাঝে এমন ঘটনা ঘটছে, কিন্তু রহস্যটা কি কেউ বের করতে পারছে না। পুরো বাড়িটাকে নিয়ে এখন এলাকার মানুষের কৌতূহল, লোকজনের মুখে এখন আলোচনার একটাই বিষয়, এই রহস্যে ঘেরা বাড়িটাকে নিয়ে। লোকমুখে নানা কথা ছড়াচ্ছে, কেন ঘটছে এমন ঘটনা কেউ জানে না। এখন পর্যন্ত কেউ জানতেও পারে না। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। লাবণীর চরিত্রে অভিনয় করেছে কায়নাত, শামীম হয়েছেন রাজু, আলিফের চরিত্রে ছিলেন আপেল, টিচারের চরিত্রে শান্ত ছোট, ভাড়াতিয়া জাহিদ এবং ডাক্তার ছিলেন জানিয়ে দিচ্ছি কম রিচার্জে এবার হবে বেশি এয়ারটেল। বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদ 75 মিনিট টক টাইম এয়ারটেলে, আর 80টি SMS এবং 23 GB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টক টাইম এয়ারটেলে, 107টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *777-8252-5 হ্যাশে। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, আবারও কথা হচ্ছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় সামনের সপ্তাহে। শুভরাত্রি। ABC Radio FM 89.2